আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার নাজিফ চলে এলাম আজ আপনাদের সাথে কিছু কথা বলতে, এবং এই কথাটা শুরু করব আমার এই নতুন দ্য ডক্টর পডকাস্ট শোটি নিয়ে। সো এই ডক্টর পডকাস্ট শোটি আমি অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছি এই শো এর মাধ্যমে, আমি বা এই পডকাস্ট শো এর মাধ্যমে আমি বিভিন্ন এক্সপার্ট নলেজেবল গেস্টটাকে আমার এই পেজে বা প্রোগ্রামে নিয়ে আসব, এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলোর মধ্যে প্রাধান্য পাবে মেইনলি প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে, হায়ার এডুকেশন অপরচুনিটিস নিয়ে, সফট স্কিল নিয়ে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, এবং অন্যান্য নানাবিধ বিষয়গুলো যেগুলো আপনাদের আত্ম উন্নয়নমূলক বিভিন্ন কাজে সহায়তা করবে। তো ডক্টর পডকাস্টের আজকের এই প্রথম পর্বে বা প্রথম এপিসোডে আমি কথা বলবো আনলকিং ক্যানাডিয়ান ড্রিমস। এটা একটি সিরিজ যেটার মাধ্যমে আমি বিভিন্ন এক্সপার্ট কেস থেকে নিয়ে আসবো ক্যানাডিয়ান বিভিন্ন সেক্টর নিয়ে কথা বলার জন্য, হায়ার অপরচুনিটিস, এডুকেশন অপরচুনিটিস, ক্যারিয়ার অপরচুনিটিস, ইমিগ্রেশন অ্যান্ড আদার ডিফারেন্ট টপিকস নিয়ে। তো আজকে আমার সাথে আছে ডাক্তার মাহমুদুল মান্নান। তো ডক্টর মাহমুদুল মান্নান বর্তমানে কাজ করছেন কানাডাতে ক্লিনিক্যাল রিসার্চ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিক কিডস রিসার্চ ইনস্টিটিউটে, এবং এছাড়াও ইনি বর্তমানে পড়াশোনা করছেন অ্যাজ অ্যান এমএসসি ক্যান্ডিডেট ইন ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি নট অনলি ইন ক্যানাডা অ্যান্ড অলসো ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্সিটি অফ টরন্টোতে। তো আজকে আমি ডক্টর মাহমুদুল মান্নান ভাইয়ের সাথে কথা বলবো কানাডাতে বিভিন্ন যে রিসার্চ বেসড প্রোগ্রাম গুলো আছে ওগুলোতে বাংলাদেশি যে ডক্টর আছেন তাদের পড়াশোনার সুযোগ বা তাদের কানাডাতে তাদের কি কি ক্যারিয়ার অপরচুনিটিস আছে এইসব বিভিন্ন টপিক নিয়ে। তো আশা করি আপনারা পডকাস্টটি শুনবেন এবং এখান থেকে আপনাদের অনেকেই উপকার হবে। তো প্রথমে জানতে চাচ্ছি ডক্টর মাহমুদুল মান্নান ভাইয়া কেমন আছেন?
থ্যাংক ইউ ডক্টর নাজিফ, এবং যারা শুনছেন এই পডকাস্ট সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি ডক্টর মাহমুদুল মান্নান। আজকে পডকাস্টে ডক্টর নাজিফ আমাকে কিছু বলার জন্য, কিছু শেয়ার করার জন্য বলেছে। আই থিঙ্ক ইট ইজ এ গ্রেট অপরচুনিটি টু শেয়ার সামথিং দ্যাট আই হ্যাভ গন থ্রু in past recent years during my journey. So Nazif, ami alhamdulillah physically bhalo achi, but mentally it's very hard to say am I okay or not, because gotokalke ami amar lab theke chatta amader publication abstract accepted howar khobor asche. It is a very great achievement academically. When I entered the Concordia PhD, I was really overwhelmed. But in the long run, amar chacha goto 2 din age mara giyeche shudhu chacha. So I was really grieving. So it's very hard to say I'm not sound mentally. It's like, it's okay. Let's go.
Thank you so much, Dr. Mahmudul Manan bhai, apnar এই রিসেন্ট অ্যাচিভমেন্টটি শেয়ার করার জন্য, এবং আপনাকে সেটার জন্য কংগ্রেচুলেশনস। বাট একই সাথে আপনার যে ফ্যামিলি দুঃসংবাদটা আপনি দিলেন এটা আমাকে অত্যন্ত ব্যথিত করছে, এবং আসলে আমাদের আমরা যারা ক্যানাডায় থাকি আমাদের এই যে বিভিন্ন প্রতিদিনের পথ চলা আসলে এরকম মিক্সড ইমোশন নিয়েই চলতে হয়। বাট এটা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আসলে এটি নিয়ে চলতে হয়, এরকম না যে আমরা আমাদের গ্রিফগুলো শেয়ার করার জন্য আমরা কিছু টাইম নেব, বা আসলে যেমন স্ট্রিমলাইন্ড একটা ওয়ে, এই ওয়েতে আসলে আমার নিজেদের জন্য সুযোগ বা সময় নেওয়ার সুযোগটা আসলে খুব বেশি থাকে।
এটা এটা হ্যাঁ ডেফিনেটলি ইয়ার অ্যাবসলিউট রাইট, বিকজ এই ফিলিংসটা শুধুমাত্র আমি বলতে পারি যে আমি গত 6 বছরে আমি আমার অনেক আপনজনকে হারিয়েছি। বাট এই ফিলিংসটা শুধুমাত্র যারা প্রবাসে থাকে, যারা হারায় তাদের আপনজন, দে ফিল বেটার, দে ফিল, দে অনলি ফিল দিস পেইন। ওকে,
জি, কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ ভাইয়া। তো যদিও আমি বলেছি ভাই আপনি বর্তমানে কি করছেন, বাট আমি একটু আপনার নিজের মুখ থেকে শুনতে চাই যে বর্তমানে আপনি আসলে কানাডায় কি কি বিষয় নিয়ে কাজ করছেন।
ওকে, থ্যাংকস ফর আস্কিং দিস কোশ্চেন এগেইন। সো যেটা হচ্ছে, আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ টরন্টোর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এমএসসি সেকেন্ড ইয়ারে আছি। আমার হয়তো বা 6 থেকে 7 মাস লাগবে আমার এমএসসি কন্টিনিউ করতে, শেষ করতে আর কি, আইএমএস থেকে। সো আমি সাথে সাথে আমার আমি ক্লিনিক্যাল রিসার্চ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার সিকিস হসপিটাল টরন্টো একটা ওদের রিসার্চ ইনস্টিটিউট, সিকিস রিসার্চ ইনস্টিটিউটে আমি কর্মরত আছি। ইটস অ্যানাদার লাইক ইটস অ্যাডিশন অ্যালং উইথ মাই ওন মাস্টার্স প্রজেক্ট।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার সাথে শেয়ার করার জন্য। তো আমি জানি ভাই যে আমরা যারা একজন বাংলাদেশের ডক্টর, আমরা যারা ক্যানাডায় এসেছি, তাদের আসলে ক্যানাডাতে আসার জার্নিগুলো আসলে এক একজনের এক এক রকম। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে একজন ডক্টর হিসেবে যে আপনি ক্যানাডাতে আসলেন, সেই আসার জার্নিটা একটু একটু ছোট করে শেয়ার করেন।
ওকে, আসলে ক্যানাডাতে আসার জার্নিটা যদি শেয়ার করতে চাই, এটা আসলে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যারা নিজের দেশ থেকে অন্য দেশে ফর মাইগ্রেশন, ফর স্টাডি পারপাস, ফর ওয়ার্ক ওয়ার্ক মানে যারা যায়, তাদের প্রত্যেকটা এক একটা গল্প। সো এটা এক একটা ইন্ডিভিজুয়াল গল্প, এবং ইন্ডিভিজুয়াল তাদের শেয়ার তাদের এক্সপিরিয়েন্স ইস ডিফারেন্ট। সো আমার যেটা হচ্ছে, আমি 2016-17 সালের দিকে আমি সিদ্ধান্ত নিই যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব বা দেশের বাইরে আর কি সেটেল হওয়ার চিন্তা ভাবনা করি। তো সেই সময় থেকে আমি আমার বাংলাদেশের বাইরে নর্থ আমেরিকা প্লাস অস্ট্রেলিয়া আমার টার্গেট ছিল, যে কি কি অপরচুনিটিস আই ক্যান মানে আমি আমি করতে পারবো, আমি নিতে পারবো, প্লাস হচ্ছে কি কি সুযোগ সুবিধা ওই সময় আমার সাথে মানে ম্যাচ করে, যেটা আমাকে পরবর্তীতে আমাকে ইয়ে করবে। সো আমি 1 থেকে 1.5 বছর আমার মানে জিনিসটা আমি সার্চ করি যে কোনটা আমার জন্য সুইটেবল হবে। দেন ফাইনালি আই ডিসাইডেড যে নর্থ আমেরিকা কান্ট্রিজ লাইক ইউএসএ অ্যান্ড ক্যানাডা, দিস টু কান্ট্রিজ লাইক দ্য মোস্ট সুইটেবল অপশনস ফর মি। সো তখন আমি এরপরে আমি ট্র্যাক ডাউন করা শুরু করি যে আমি কোন কোন উপায়ে আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমার এক বড় ভাই আছে আমাদের মেডিকেল কলেজের, ডক্টর নিয়াজুর রহমান, তার সাথে আমি কথা বলি। সে তখন ওই সময় বর্তমান মালয়েশিয়াতে কর্মরত ছিল এইমস ইউনিভার্সিটিতে, এবং হি ওয়াজ ইন প্রসেস টু মাইগ্রেট ইন ক্যানাডা। সো তার সাথে কথা বলার পরে হি হেল্প মি অ্যালট, মানে আই রিয়েলি মানে আই অলওয়েজ আমি তার ইনফরমেশন, তার হেল্প আমি অলওয়েজ আমি ইয়ে করি, মানে আই ট্রাই টু অ্যাকনোলেজ ইট অলওয়েজ, বিকজ হি ইজ মাই ওয়ান অফ মাই মেন্টর্স। সো তার বুদ্ধ মানে তার পরামর্শে, তার মানে ইনফরমেশন আমি পিএনপি ক্যানাডাতে, আপনারা জানেন মোটামুটি সবাই জানেন যারা ক্যানাডাতে আসেন, প্রভিনশিয়াল নমিনেশন প্রোগ্রাম নামে একটা কথা আছে, একটা স্ট্রিম লাইন আছে, সেই স্ট্রিম লাইনের মাধ্যমে আমি অন্টারিওতে 2018 সালের 21শে মার্চ আমি ক্যানাডাতে অ্যাজ এ পিআর পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে আমি ল্যান্ড করি।
ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং এটি আসলে উল্লেখ করা দরকার যে ক্যানাডাতে আসার বিভিন্ন লিগাল ইমিগ্রেশন সিস্টেম আছে, এবং ক্যানাডা চায় সেই লিগাল ইমিগ্রেশন সিস্টেমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা অ্যাকচুয়ালিতে যোগ্য এবং যারা ক্যানাডিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে তাদেরকে ইনভাইট করার জন্য। এবং আমি খুবই খুশি হলাম শুনে যে আপনি এরকম একটি খুবই কম্পিটিটিভ একটা ইমিগ্রেশন প্রোগ্রাম, যেটা প্রভিনশিয়াল নমিনেশন প্রোগ্রাম, এটার মাধ্যমে আপনি ক্যানাডায় এসছেন। দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল। তো তো আপনি ক্যানাডায় আসলেন একজন পিআর হিসেবে, এখন একজন আপনার ব্যাকগ্রাউন্ড একজন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট। তো শুরুর থেকে যখন আপনি ভাইয়া ক্যানাডাতে আসলেন, তখন একজন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে আপনার এক্সপিরিয়েন্স গুলো কেমন ছিল?
ইট ওয়াজ মিক্সড বিকজ অ্যাজ এ ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট they evaluate our credentials that we got from back home. সেটা ওরা আমাকে ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করে ওরা আমাকে মানে অ্যাকসেপ্টেন্স দিয়েছে, বাট দে ডিডন্ট মানে গিভ আস পারমিশন টু প্র্যাকটিস হিয়ার। মানে তারা আমাকে ওকে দে রিকগনাইজ মাই ডিগ্রি, বাট দে মানে ক্যানাডিয়ান সিস্টেমটা ইজ কাইন্ড অফ ভেরি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম লাইক আওয়ার কান্ট্রিজ। সো ওরা আমাকে রিকগনাইজ করেছে যে আই এম এ মেডিকেল ডক্টর, আই এম এ মেডিকেল গ্রাজুয়েটস, বাট আমার মেডিকেল ডিগ্রিটা ইজ নট সাফিসিয়েন্ট টু প্র্যাকটিস, টু রেডি টু প্র্যাকটিস হিয়ার। সো ফর দিস রিজন আই হ্যাড টু লাইক আই হ্যাড টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, লাইক ইটস নট স্ক্র্যাচ, লাইক আমি মেডিকেল স্কুল থেকে শুরু করিনি, বাট আমাকে আমার প্রোফাইল রিচ করার জন্য, এনরিচ করার জন্য আমাকে একেবারে ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু করতে হয়েছে। বিকজ ক্যানাডা আই মেনশন আর্লিয়ার, লাইক এটা হচ্ছে নর্থ আমেরিকান সিস্টেমে চলে, হুইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আওয়ার এডুকেশন সিস্টেম। সো দ্যাটস ওয়াই মানে জার্নিটা ওয়াজ নট স্মুথ, ইট ওয়াজ এ রোলার কোস্টার লাইক রাইড, বাট ইটস মানে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছিল দেখে আমি মোটামুটি এই পর্যায়ে আসতে পেরেছি।
থ্যাংক ইউ সো মাচ ভাই এটা শেয়ার করার জন্য। এবং আমি একটু এখানে অ্যাড করতে চাই যে আসলে আমরা যারা মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে ক্যানাডাতে আসি, আমি আসলে অন্য প্রফেশনগুলোর জন্য বলতে পারবো না বা তাদের এক্সপিরিয়েন্স আমি জানি না, বাট আমাদের প্রত্যেকটির এক্সপিরিয়েন্সটা আসলে মনে হয় না কারোরই খুব স্মুথ ছিল, কারণ ক্যানাডিয়ান মেডিকেল সিস্টেমটা অ্যাকচুয়ালিতে বাংলাদেশ বা আমাদের সাউথ ইস্ট যে দেশগুলো আছে ওদের মেডিকেল সিস্টেম থেকে অনেকটাই ডিফারেন্ট নর্থ আমেরিকান মেডিকেল সিস্টেম। এবং একটু ইনডেপথ আসলে রিসার্চ করলে বা একটু ইনডেপথ একটু গুগলে ঘাটতে দেখা যায় যে ডিফারেন্সেসগুলো কী কী, বা এবং এই চেঞ্জটা আমাদেরকে ফেস করতে হয় যখন আমরা এখানে আসি, এবং এই রিয়েলিটিটা আসলে অনেকেই একসেপ্ট করতে পারে না শুরুতে, বাট যত দ্রুত আমরা সেটা একসেপ্ট করতে পারবো, এই সিস্টেম নিজেকে ইন্টিগ্রেট করতে পারবো, তত দ্রুত আমরা এটা আমাদের জন্যই ভালো হয়। আসলে
না আসলে এটার পিছনে বলতে গেলে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের আমরা যারা মেডিকেল গ্রাজুয়েটস বা আমরা যারা বাংলাদেশে অন্যান্য এডুকেশন সিস্টেম থেকে এসেছি ব্যাকগ্রাউন্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ড, উই আর ভেরি ক্যাপেবল, বাট দ্য থিং ইজ ইন্টিগ্রেশন, আমাদের আমাদের যে নলেজ আমাদের যে এক্সপিরিয়েন্স এটা ক্যানাডিয়ান হেলথ কেয়ার সিস্টেম বা ক্যানাডিয়ান আদার সিস্টেমের যে ইন্টিগ্রেশনটা ইজ ভেরি টাফ। বিকজ আমরা মানে আমি জাস্ট একটা কথা শেয়ার করব যেটা আমি প্রায় বলতে পারি, মানে প্রায় মানে কি আমি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার নিজস্ব ক্লোজ সার্কেল আমি শেয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আমাদের মেডিকেলে আমরা ভর্তি হই আফটার ও লেভেল মানে আফটার ক্লাস টুয়েলভ, আমরা এইচএসসি পরীক্ষার পরে আমাদের এইচএসসি পরীক্ষার মার্কস এবং আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষার কিছু বেসিক রিকোয়ারমেন্টস বায়োলজি যেগুলো থাকা অবস্থায় আমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করি। ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার পরে আমাদের একটা মেধা তালিকা প্রকাশ হয়, এরপরে আমরা বাংলাদেশে আমরা পর্যায়ক্রমে সেটাকে আমরা মেডিকেল স্কুলে ভর্তি হই। বাট হিয়ার ইজ ভেরি ডিফারেন্ট, ইটস ভেরি টাফ টু গেট অ্যাডমিশন ইন মেডিকেল স্কুল। এবং I must say, it's the toughest one in whole world to get admission in the medical school, because if you compare with ESM medical system, like মানে recent statistics দেখা গেছে যে 5.83 applicants get 1% medical admission a chance by medical school a chance by in USA, jeta rate Canada the 2.27.
Oh my God.
It's very tough,
it's very tough.
Mm-hmm. So ebong plus hocche Canada healthcare system is totally depends on mal it's funded by government, so ekhane ekta kharocher byapar ache jeta USA te most people's healthcare system like supported by private medical insurance, but here is social medical care exists. So এখানে একটা জিনিসের কারণে ওরা মেডিকেল সেক্টরকে প্লাস হচ্ছে পেশেন্টের যে স্যাটিসফ্যাকশন, পেশেন্ট ওরিয়েন্টেড স্যাটিসফ্যাকশন প্লাস ওদের যে সার্ভিস, ওরা হাইলি ফোকাসড। সো এখানে কোনো ধরনের যাতে কোনো ডিসক্রিপেন্সি বা কোনো ধরনের কোনো সার্ভিসে ব্যত্যয় যাতে না হয় যতটুকু পরিমাণ চেষ্টা করে, সেহেতু মানে ওরা এই সিস্টেমটাকে একটা ইন্ডিকেশন প্রসেসটাকে একটু হার্ড করে রাখছে যে তোমাকে প্রমাণ করে আসতে হবে যে ইউ আর ক্যাপাবল টু কোপ টু রান উইথ দিস সিস্টেম।
Right. Okay. Thank you so much, Bhaiya, for so wonderfully explaining this to us. এবং খুব সহজ ভাষায় আশা করি এটা আমাদের লিসেনার যারা আছেন, যারা মেডিকেল ডক্টর, তাদেরকেও আসলে মানসিকভাবে প্রিপেয়ার করবে তারা যদি অ্যাকচুয়ালি এই ওটা পার্সু করতে চান। তো আমি আপনাকে ভাইয়া জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি কানাডা আসছেন এবং ইনিশিয়াল যে প্রবলেমসগুলো ফেস করছেন, তো আপনি এখন বর্তমানে পড়াশোনা করছেন পাশাপাশি কাজও করছেন, বাট এর মাঝখানে যে সময়টা গিয়েছেন আপনি হয়তো এর মতো জবেরও কিছু চেষ্টা করেছেন হয়তো, তো ক্যানাডাতে যে আসার পর যে জব খোঁজার যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে কি আপনার কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা, বা এরকম আপনার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কেমন ছিল এই জবের ব্যাপারটা?
ক্যানাডাতে জব খোঁজার জন্য আসলে ইটস ভেরি মানে অ্যাজ অ্যান আইএনজি is very tough je first age amake ie korte hobe je ashole ami kon sector e job khujte chai je kon sector ta amake identify korte hobe je these are the potential sectors that I can try, then amake start korte hobe to build my profile.
Acha
je ami ami ashole ei poster jonne ei profession er jonne fit kina, আমার কোন এক্সপিরিয়েন্স আছে কিনা ক্যানাডাতে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ ক্যানাডিয়ান জব মার্কেট বা ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম দে ভ্যালু ইয়োর ডিগ্রিজ, মানে যতক্ষণ পর্যন্ত আপনার ডিগ্রি বা আপনার এক্সপিরিয়েন্সটা ম্যাচ করবে আপনার ওয়ার্কিং অ্যাবিলিটির সাথে যে আপনি এই কাজগুলো পারেন, যেগুলো আপনি প্রমাণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। যদি আপনার ডিগ্রির সাথে আপনার এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে আপনি রেজুমেতে লিখলেন আপনার আপনার সিভি হচ্ছে কি 14 পৃষ্ঠার, কিন্তু 14 পৃষ্ঠার মধ্যে 12-13 পৃষ্ঠার সাথে আপনার এক্সপিরিয়েন্স আপনার ম্যাচ করবে না, ওই সিভির কোনো ভ্যালু নাই।
আচ্ছা
ঠিক আছে, তো আপনাকে আগে আমাদেরকে আগে ফোকাস, মানে যেটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা হচ্ছে ফোকাস সেক্টরস, দেন বিল্ড ইয়োর প্রোফাইল, দেন গো ফর দিস অ্যাপ্লাই ফর দ্য জব লাইক ওগুলা, দেন প্রিপেয়ার ফর জব ইন্টারভিউস, এটা হচ্ছে কি এবং মানে আমি আসলে ক্যানাডাতে আসার পরে আমি অনেকের সাথে কথা, যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা অনেকের সাথে কথা বলার পরে আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমার ক্যানাডিয়ান একটা এডুকেশন ডিগ্রি দরকার প্লাস হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স দরকার, সো ফার্স্ট আই ফোকাসড অন ক্যানাডিয়ান এডুকেশন, দেন ফোকাসড অন মাই বিল্ডিং মাই প্রোফাইল, দেন আমি এটাকে অ্যালং উইথ দিস আই ফোকাসড অন ভলেন্টিয়ারিং, সো এই তিন চারটা জিনিস প্লাস সফট স্কিল ডেভেলপমেন্ট, এই চারটা পাঁচটা জিনিসের আমি ব্লেন্ডিং করে দেন আমি আমাকে প্রেজেন্ট করছি, ওকে নাও আই এম রেডি টু গেট ইনটু দ্য জব মার্কেট।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবং আপনি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে এই ব্লেন্ডিং অফ দ্য সফট স্কিল এবং রিকোয়ার্ড কম্পিটেন্সিসগুলো, এগুলোর জন্য ফার্স্ট নিজেকে প্রিপেয়ার করতে, এবং আমি জানি যে প্রিপেয়ারেশন আসলে কিছু সময় লাগতে পারে, বাট এই টাইমটা আসলে রেজিলিয়েন্ট থাকাটাও খুবই ইম্পর্টেন্ট এবং ডিলিজেন্ট থাকাটা।
ক্যানাডাতে জব খোঁজা ইজ এ ফুল টাইম জব, ফাইন্ডিং এ লাইক জব সার্চিং ইজ এ ফুল টাইম জব, সো এবং আই নো মানে এটা হচ্ছে কতটুকু ইম্পর্টেন্ট ক্যারি করে উই অ্যালং উইথ দিস আপনার প্রোফাইল বিল্ড আপে আপনার কাজকর্ম আপনার কতটুকু ফোকাস দিতে হয়, সো It's a full-time job. It's not a full-time. It's more than that.
আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো আপনি কি ভাই একটু কাইন্ডলি শেয়ার করবেন যে আপনি যে বর্তমানে পড়াশোনা করছেন, অবশ্যই এটা আপনাকে অনেক একটা বড় একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তো আসলে কানাডাতে আপনার এডুকেশনাল যে জার্নিটা, এটা যদি কাইন্ডলি একটু শেয়ার করেন আমাদের লিসেনার্স বা ডক্টর লিসেনার্স।
থ্যাংক ইউ। আই অলওয়েজ আমি এটা আমার শেয়ার করা, আমি যখন আমার এই জার্নিটা শেয়ার করি, আমি আমার চোখ চক চক করে আনন্দ, ইতে সেটা হচ্ছে আমি যখন আসি 2018 সালের মার্চ মাসে, আপনার জানেন এরপরে 1-1.5 বছরের মধ্যে কোভিড শুরু হয়। তো হোল ওয়ার্ল্ড ওয়াজ লাইক এটা আসলে ঠিক ছিল না, জব মার্কেট ক্র্যাশ করেছে, সবকিছু করেছে। দেন আই রিয়েলাইজ যে না, ঠিক আছে, এখন জব খোঁজাটা ইট ওয়াজ নট পারফেক্ট টাইম, সো আই ফোকাসড অন মাই এডুকেশন। দেন আমি এবং ওই যে আমি বললাম যে ডক্টর নিয়াজুর রহমান, আমি যখন ক্যানাডায় ফার্স্ট আসি, দেন ফার্স্ট ল্যান্ড করি, ল্যান্ড করার 10 দিনের মাথায় ডক্টর নিয়াজুর কুইন্স ইউনিভার্সিটি থেকে একটা ইন্টারভিউ কল পায়। ওকে, সো ইন্টারভিউ কল পাই। আমি এটার আগে একটু অ্যাড করি, আমি যখন ক্যানাডায় আসি, তার একটা 6-7 মাসের ট্রানজিশন পিরিয়ড ছিল। সো আই আমি জানতাম যে ক্যানাডাতে আসলে অ্যাজ অ্যান আইএমজি ইজ ভেরি টাফ টু ইজ ভেরি ডিফিকাল্ট টু ইন্টিগ্রেট ইন টু দ্য লাইক মেইন স্ট্রিম। সো আমি কিছু প্রিপারেশন নিয়ে আসি, তো তখন আমি জানতাম যে ইটস ভেরি টাফ। তো যখন ডক্টর নিয়াজুর একটা কল পাই কুইন্স ইউনিভার্সিটি থেকে, এবং আমি ওই নিয়াজ ভাইয়ের সাথে কুইন্স ইউনিভার্সিটিতে ড্রাইভ করে টরন্টো থেকে কিংস্টন যাই, কুইন্স ইউনিভার্সিটি কিংস্টন করে টরন্টো থেকে 2.5 ঘন্টার দূরে। তো ওখান থেকে ব্যাক করি, কুইন্স ইউনিভার্সিটি একদিন ঘোরা হয়। তো ব্যাক করার 2 সপ্তাহের মাথায় ডক্টর নিয়াজুর was got got acceptance from Queen's University. So then I realized, okay, it's possible to do something, to get something from Canada, like as an IMG, it's possible. So then I focused on my build up my profile. So ami research kora shuru kori what are the potential graduate programs that I can apply. এবং তারপরে আমি সার্চ করা শুরু করি ওই প্রোগ্রামগুলো স্পেসিফিক একাডেমিক রিকোয়ারমেন্টস, আমার কি আছে, আমার কি নাই, আমার যেটা ল্যাকিংস আছে এটা করার জন্য আমার কি করতে হবে। অ্যালং উইথ দিস আই স্টার্টেড ভলান্টিয়ারিং, এবং আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে 2021 আমি অ্যাকসেপ্ট, 2022 আমি অ্যাকসেপ্টেন্স পাই। বিফোর দ্যাট আমি ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল রিসার্চ প্রোগ্রাম সার্টিফিকেশন করি এবং সার্টিফিকেশন কমপ্লিট করি, এবং ফর্মার রায়ারসন ইউনিভার্সিটি, যেটা এখন টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি নামে পরিচিত, ওখান থেকে আমি হেলথ ইনফরমেটিক্স এর সার্টিফিকেশন করি। অ্যালং উইথ দিস আমি ইউনিভার্সিটি অফ টরন্টো, সরি, রায়ারসন ইউনিভার্সিটি, ফর্মার রায়ারসন ইউনিভার্সিটি থেকে ITMD নামে একটা ব্রিজিং প্রোগ্রাম আমি করি, যেখানে আমার ওখানে একজন সুপারভাইজারের সাথে কিছু রিসার্চ ওরিয়েন্টেড কাজ করার সুযোগ হয়। দ্যাট বুস্টেড মাই রেজিউমি। অলসো অ্যালং উইথ দিস আমি 2022 এর সামারে আমি KCNI হচ্ছে ক্যাম্বেল সেন্টার রিসার্চ ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ইউনিভার্সিটি অফ টরন্টো, ওখানে একটা সামার প্রোগ্রামে, ওদের একটা প্রত্যেক বছর প্রত্যেকটা ইনস্টিটিউটের কিছু কিছু সামার প্রোগ্রাম হয়, যেখানে ওরা পোটেনশিয়াল ক্যান্ডিডেটসদের বা মানুষদের যারা আগ্রহী তাদেরকে তাদের রিসার্চ সম্বন্ধে, তাদের রিসার্চ কি কাজ আছে ওগুলো সম্বন্ধে ওরিয়েন্টেশন দেয়। তো সেখানে আমি সেই জিনিসটা করি, প্লাস হচ্ছে আমার সোশ্যাল কিছু অর্গানাইজেশনের সাথে আমি ভলান্টিয়ারিং শুরু করি। আমি একজন ইউনিভার্সিটি অফ টরন্টোর লেকচার মানে একজন ফ্যাকাল্টির সাথে আমি কাজ করা শুরু করি, দুইজনের সাথে রিসার্চ, তাদের রিসার্চে হেল্প করি। সো অল দিস থিংস হেল্প মি টু বুস্ট মাই ক্যারিয়ার। লাইক আমার এডুকেশনটা আমাকে এই যে ইউনিভার্সিটি অফ টরন্টোতে যে আমি টেমেট্রি ফ্যাকাল্টি অফ মেডিসিনে আমি যে IMS এ চান্স পেয়েছি এটার পিছনে আমাকে হেল্প করছে, যে আমি যখন রেজুমিটা আমি যখন আমার রেজুমিটা সাবমিট করেছি, আমার যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি, তো তখন আমার প্রমাণ করতে হয়েছে যে আই এম ক্যাপাবল, আই হ্যাড এক্সপিরিয়েন্স, আই হ্যাভ এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ ক্যানাডিয়ান হেলথ কেয়ার সিস্টেম। অ্যান্ড মানে এবং মানে এটা আমাকে প্রমাণ করতে হয়েছে। তো ইউনিভার্সিটি টরন্টোতে বা নট অনলি ইউনিভার্সিটি অফ টরন্টো, আপনার যে কোনো মাস্টার্স প্রোগ্রাম বা যে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আপনার যদি প্রোফাইল না থাকে, আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, ইটস ফোকাস বেটার টু ফোকাস অন টু বিল্ড অ্যান এক্সপিরিয়েন্স।
আচ্ছা, ওয়ান্ডারফুল মাহমুদুর মানান ভাই। এবং আপনি যেভাবে বললেন যে আসলে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আগে আপনাকে মাল্টিপল সার্টিফিকেশন করতে হয়েছে, এবং অবশ্যই এই সার্টিফিকেশনগুলোর পিছনে আপনার যথেষ্ট সময় এবং ইভেন অর্থ দুটোই আসলে লেগেছে, তার মানে আপনি নিজের প্রতি আসলে ইনভেস্ট করেছেন এবং সেই ইনভেস্টের ফলটাই আসলে আপনি পরবর্তীতে পেয়েছেন। সো এই জিনিসটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, মানুষ এটা মনে রাখা আমাদের সবার জন্য যে তো ভাই আপনি বলেন যে আপনি আসলে কিভাবে নিজেকে ঠিক প্রিপেয়ার করেছেন এটা ইউনিভার্স আপনার যে বর্তমান যেখানে আছেন সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন জন্য, এবং আলহামদুলিল্লাহ আপনি সেখানে অ্যাডমিশনও পেয়েছেন, এখন আপনি সেকেন্ড ইয়ারে আছেন, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিজ ইন দ্য ইন ক্যানাডা অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এখান থেকে আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে একটা টপ রেটেড ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন পেলেন, বা এমনি যে এখানে যে আমাদের অনেকেরই আসলে কোয়েশ্চেন থাকে যে রিসার্চ সেক্টর আসলে বিভিন্ন টপ রেটেড ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য কি কি চিন্তা করতে হয় বা কি কি জিনিস ইম্পর্টেন্ট, যে তারাও যদি কখনো অ্যাডমিশন নিতে চায় তাহলে তাদেরকে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, যেভাবে আপনি বলেন যে আপনি আপনাকে প্রিপেয়ার করেছেন, বাট অ্যাডমিশনের সময় বা অ্যাপ্লিকেশনের সময় কি কি জিনিস আসলে আপনার মনে হয় যে মনে রাখাটা ইম্পর্টেন্ট, যেটা তাদের অ্যাডমিশনকে একটু কিছুটা সহজ করতে পারে বা সাকসেসফুল করতে পারে?
অবশ্যই, যেটা হচ্ছে মানে অ্যাজ অ্যান IMG ইটস ভেরি ডিফিকাল্ট টু লাইক রিকগনাইজ ইওর মানে লাইক ইটস নট ডিফিকাল্ট, মানে আমাদের এডুকেশন সিস্টেম যেমন বাংলাদেশে আমরা যখন মেডিকেল পাস করি আমাদের পাস মার্কস ছিল 60%। তো আমি যদি এখানকার এডুকেশনের মার্কিং সিস্টেমে পাস আমি ধরি এটা বিলো বি, ইটস লেভেল বি, যেটা উইচ ইজ ভেরি মানে ফার্স্ট মানে ব্র্যাকেট, যে আমি আই এম নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম, বাট আপনি এই জন্যে ক্যানাডাতে কিছু অর্গানাইজেশন আছে যারা আপনাকে আপনার এই ডিগ্রিটাকে ইভালুয়েট করে। যদি মেডিকেল গ্র্যাজুয়েটস হয় তারা মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডা থেকেও তাদের ডিগ্রিটাকে ইভালুয়েট করতে পারে, অথবা ওয়েস নামে একটা অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, ওখান থেকে ইভালুয়েট করতে পারে, অথবা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার ইভালুয়েশনের একটা ডিপার্টমেন্ট আছে যারা ইন্টারন্যাশনাল ডিগ্রিগুলোকে রিকগনাইজ করে। সো হ্যাঁ, প্রথমে আপনি যখন অ্যাডমিশন প্রোগ্রাম রিকোয়ারমেন্ট গুলো দেখবেন তখন এটা মনে হইতে পারে যে ইউ আর নট এলিজিবল, বাট আমার সাজেশন হচ্ছে ওকে, আপনি যদি কনফিউজ থাকেন ফার্স্টে আপনি আপনার মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডা বা ওয়েস্ট থেকে আপনি আপনার ডিগ্রিটা ইভালুয়েট করেন, তারপরে যদি আপনার কনফিউশন থাকে ইমেল দ্য পার্টিকুলার ইউনিভার্সিটিস, ওখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাডমিশন কোঅর্ডিনেটর আছে, ইমেল দেম, আপনি আপনার জিনিসটাকে এক্সপ্লেন করেন যদি আপনার পাস মার্ক বিলো মানে আন্ডার মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। এখানে একটা কথা আমি শুরু শুরুতে বলা উচিত ছিল যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়ালি বেসিক অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, মিনিমাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থাকে, মিনিমাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। যে মিনিমাম অ্যাডমিশন রিকোয়ারমেন্টের মধ্যে একটা প্রথম হচ্ছে গ্রেড, আপনার আন্ডার গ্রেডের ডিগ্রির গ্রেড বা মেডিকেল স্কুলের ডিগ্রির গ্রেড, যেটা আপনি করে আসছেন। নাম্বার টু, গুড রেফারেন্স,
আচ্ছা,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুড রেফারেন্স। নাম্বার থ্রি, আপনার রেজিউমি বা সিভি। নাম্বার ফোর, আপনার ভালো ভালো এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস বা লেটার অফ ইন্টেন্ট, যেটা আপনাকে আপনার কম্প্যাটিবিলিটি শো করবে। এই চারটা জিনিস ছাড়া আসলে আপনাকে আপনার কিছু প্রেজেন্ট করার কোনো ক্ষমতা নাই অ্যাডমিশনের সময়, কারণ এই চারটা জিনিসই মোর ওভার লেস চাই, এবং সরি প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, দিস ইজ মাস্ট। সরি আই ফরগেট টু অ্যাড দিস, মানে দিস ইজ মাস্ট। কেউ যদি বলে যে আমি কি আইএলটিএস ছাড়া বা বাংলাদেশে আমি দেখছি যে আপনাকে আইএলটিএস ছাড়া ভর্তি করাই দিবে, অ্যাডমিশন করাই দিবে, হ্যাঁ আপনি হয়তো বা ভর্তি হতে পারবেন, বাট ভর্তি হওয়াটা আমি জানি না, ভর্তি আদৌ হওয়া যায় কিনা সেটা আসলে রিকগনাইজড ডিগ্রি, মানে বাংলাদেশেও আপনার মানে অনেক মানে বেসরকারি কলেজ আছে, প্রত্যেকটা মানে মানে এলাকায় কলেজ আছে, সেখানে মানুষ ভর্তি হয়, মানুষ শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ওখানে ডিফারেন্স আছে, এখানে ডিফারেন্স আছে। আপনার যদি ক্যানাডাতে আপনি যদি আপনার মানি এবং সময় ইনভেস্ট করেন, আপনাকে সেখানে ইনভেস্ট করা উচিত যেখান থেকে আপনার রিটার্নটা ভালো আসবে। আমি শুধুমাত্র ক্যানাডাতে যাওয়ার জন্যে আমি বলতে পারবো আমি ক্যানাডাতে গেছি, এটার জন্য অনেক কলেজ আছে, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি আইএলটিএস এর পাঁচ নিয়েও ভর্তি হতে পারবেন। আলটিমেটলি ক্যানাডায় আসার পরে ওই যে যখন আফটার গ্রাজুয়েশন ফ্রম দোজ ইউনিভার্সিটিজ জব মার্কেটে ইন্টিগ্রেশনটা আসলে খুব স্মুথ হয় না।
জি,
তো যেটা হচ্ছে প্রোগ্রাম অ্যাডমিশন মিনিমাম রিকোয়ারমেন্টস যেগুলো বললাম সেগুলো হচ্ছে ডিগ্রির গ্রেড, ভালো এসওপি বা লেটার অফ ইন্টেন্ট, গুড রেফারেন্স লেটার, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, কেউ দুইটা রেফারেন্স লেটার চায়, যেটা তিন কেউ তিনটা রেফারেন্স লেটার চায়, ওর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, কেউ সোললি একাডেমিক চায়, বা কেউ হচ্ছে যে কারো যদি প্রফেশনাল প্রোগ্রামগুলোতে একটা একাডেমিক একটা প্রফেশনাল রেফারেন্স লেটার চায়, যেটা বাংলাদেশি গ্রাজুয়েটসদের জন্য, বাংলাদেশি গ্রাজুয়েট অ্যাপ্লিকেন্টসদের জন্য খুবই খুবই একটা বার্নিং কোশ্চেন স্টিল নাও, কারণ এখানে রেফারেন্স লেটারটা আমাদেরকে মানে প্রুফ করবে দুইটা জিনিস, এখানে যে রেফারেন্স লেটার দিবে তার একটা আইডেন্টিটি, এবং রেফারেন্স লেটারে কি লিখবে সেটা একটা জিনিস। মানে আমি এটার উপর একটু ফোকাস করতে চাই, কারণ হচ্ছে আমি এটা ভিকটিম, মানে মানে আমি ভিকটিম হইতে হইতে আবার এর আমি বেঁচে গেছি বলতে গেলে। আমি যখন ইউনিভার্সিটি অফ টরন্টোতে আমি যখন অ্যাপ্লাই করি, দে কল মি ডিউরিং দ্য অ্যাডমিশন প্রসেস, মানে ডিউরিং দ্য ওরা ইভালুয়েশন করতেছিল, দে কল মি, ওরা আমাকে মেল করলো, সরি ফোন দিল, ফোন দিয়ে বললো যে হ্যালো মাহমুদুল, তোমার আমার তোমার তিনটা রেফারেন্স পেয়েছি আমরা, বাট এই রিজন স্পেসিফিক রিজনে আমি তোমার এই রেফারেন্সটা নিতে পারতেছি না, যদি তোমার অন্য কোনো রেফারেন্স রেফারি থাকে, তুমি যদি আমাকে নেক্সট এক সপ্তাহের মধ্যে তার কাছ থেকে কোনো ভালো রেফারেন্স তুমি আমাকে প্রোভাইড করতে পারো, উইল কনসিডার ইওর অ্যাপ্লিকেশন।
আচ্ছা,
দেন আমি বাংলাদেশে আমার মেডিকেল কলেজের আমার ডক্টর মোর্শেদ স্যার, তাকে তার সাথে যোগাযোগ করি, তার সাথে কথা বলি, আই এক্সপ্লেইন, দেন সে আমাকে একটা রেফারেন্স লেটার পাঠায়, দেন আফটার হিজ রেফারেন্স লেটার দে মানে কনসিডার মাই অ্যাপ্লিকেশন।
আচ্ছা,
তো রেফারেন্স লেটার কে পাঠাবে, কিভাবে পাঠাবে, এখানে একটু বার্নিং কোশ্চেন, কেন স্টিল বাংলাদেশে আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা বা আমাদের যারা রেফারেন্স হয় তারা স্টিল আমাদের বাংলাদেশে ইনস্টিটিউশনাল ইমেল আইডির কালচারটা চালু নেই, যেটা
রাইট
এখানে
রাইট
অনেক বড় একটা প্রতিবন্ধকতা বলা যায়। যে আমি জিমেল থেকে কোন রেফারেন্স লেটার কোন ক্যানাডিয়ান বা ইউনিভার্সিটি ইউএসএ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না ইমেল বা ইহাও থেকে। সো ইনস্টিটিউশনাল ইমেল আইডি দরকার, যেটা আমাদের বর্তমানে বাংলাদেশে এখন শুরু হয়েছে বাট স্টিল মানে প্রয়োজনীয় তুলনায়
রাইট
অনেক কম।
রাইট
প্লাস হচ্ছে আমি আমার রেফারেন্স লেটারে কি লিখব, আমাকে এটা শো করতে হবে, ইমপ্লিকেশনটা আমাকে মানে রিলেশনশিপটা শো করতে হবে যে আমি যে প্রোগ্রামে অ্যাডমিশনের যে প্রোগ্রাম আমি অ্যাপ্লিকেশন করতেছি সেই প্রোগ্রামের সাথে আমার যে রেফারেন্স এবং আমার যে রেফারি যে এক্সপিরিয়েন্সটা শো করবে সেটা একটা রিলেশন।
আচ্ছা
যদি রিলেশন প্রকাশ না হয় চান্সেস ইজ ভেরি লেস, চান্সেস আর ভেরি লেস। তারপর হচ্ছে গিয়া এসওপি গুড, আপনার এসওপি একটা ইয়ে করতে হবে। সাধারণত ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে এখন দেখতেছি ওরা স্পেসিফিক কোশ্চেন দিয়ে দেয়, স্পেসিফিক কোশ্চেন স্পেসিফিক অ্যান্সার, যেটা আপনাকে খুব ভালো মতো করে লিখতে হবে। আমি আপনার যথার্থ মানে মানে যারা শুনবে তাদের যথার্থ বলতে চাই, আমি আমার রেজুমি আমি আমার এসওপি লেখা যখন আমি সাবমিট করি এর আগে আমি মিনিমাম 40 টাইমস আই এডিটেড মাই রেজুমি, মিনিমাম 20 টাইমস আমি আমার এসওপি এডিট করছি। তো বেশি আরো বেশি কনসেস আরো বেশি ইনফরমেটিভ আরো বেশি মানে এটাকে করতে হয়, এটা পিছনে ইনভেস্ট করতে হয়। দ্যাটস ইট, দিস আর দ্য কি পয়েন্টস টু গেট দ্যাট মিশন।
থ্যাংক ইউ সো মাচ মাহমুদ রহমান ভাই, এবং আপনি খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ডেফিনেটলি টপিকগুলো নিয়ে টাচ করে গেছেন। এই যে রেফারেন্স দেওয়া বা আপনার এসওপি, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং অনেকে মনে করে যে আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে আমি 1 উইকে একটা লেটার অফ ইন্টেন্ট লিখে জমা দিব, 2 উইকে দিব, এটা আসলে 1 বা 2 উইকের ব্যাপার না। এটা আসলে ব্যাপারটা হচ্ছে কন্টেন্টটা কতটুকু স্ট্রং বা কতটুকু মজবুত, এবং এটা যে গুড প্র্যাকটিস আমার যেটা মনে হয় যে আসলে নিজের স্টেটমেন্ট অফ পারপাস যেটা বা লেটার অফ ইন্টেন্টটা হচ্ছে কোনো এক্সপার্ট কাউকে দিয়ে একটু পড়িয়ে নেওয়া বা রিভিউ করানো যে এটা কি ঠিক আছে কিনা, এটা আসলে অনেক সময় অনেকভাবে হেল্প করে।
হ্যাঁ হ্যাঁ
বাট
অবশ্যই
বারবার নিজেকে এডিট করা এবং যতটা ওরা আসলে আমার যেটা মনে হয় চায় যতটা কনসাইজ ওয়েতে, হ্যাঁ, যে নিজেকে প্রেজেন্ট করা যায় এবং সেল করা যায়। মেইন
হ্যাঁ
কথা যে
অবশ্যই
স্টেটমেন্ট অফ পারপাস নিজেকে সেল করতে হবে, যে যত ভালো, যে যত ভালো সেল করতে পারবে নিজেকে, সে আসলে
আমি 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 বলবো যে সাধারণত ক্যানাডিয়ান ইউনিভার্সিটি গুলো অ্যাডমিশন সাইকেল ওপেন হয় সেপ্টেম্বর থেকে, যেটা চলে হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত বা কোনো কোনো ইউনিভার্সিটি জানুয়ারির 15 তারিখ। আমি বলবো যে কারো যদি অ্যাডমিশনের জন্য চিন্তা করে কেউ, তাকে এপ্রিল থেকে এপ্রিল ফ্রম দিস ইয়ার আপনাকে প্রিপারেশন নিতে হবে, এবং সেপ্টেম্বরে আপনার সেপ্টেম্বরে আপনার সমস্ত কিছু রেডি থাকবে। সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে মাস্ট হচ্ছে আপনি নিজেকে প্রিসাইজ করা, আপনার কাগজপত্র প্রিসাইজ করা, দেন সাবমিট নভেম্বর বা ডিসেম্বরে করবেন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট, দেন ফাইন। বাট আপনি যদি লাস্ট মিনিটে বসার জন্য বসে থাকেন ইটস ভেরি টাফ, ইটস ভেরি টাফ।
তো আমি জিজ্ঞেস করছিলাম ভাই আপনাকে যে এই যে বিভিন্ন বাংলাদেশি ট্রেন ডক্টর্স যে ক্যানাডা আসতে চাচ্ছে বা বিভিন্ন মেডিকেল গ্র্যাজুয়েট যারা ক্যানাডা আসে, তাদের জন্য আসলে ক্যানাডাতে কাজ করার কি কি অপরচুনিটিস বা সুযোগ রয়েছে, সেটা যদি একটু ছোট করে আমাদের সাথে শেয়ার করতে চান।
আচ্ছা, যখন আমি আসি
জি
মানে একটা মিথ আছে এখানে যে ডাক্তাররা ডাক্তাররা ডাক্তারি করতে পারে না এখানে
জি
বাইরে ডাক্তাররা, বাট আমি বলবো যে এটা এখন নাই। আমি আমি বাংলাদেশে একজন আইএমজি, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি সিকিউর স্টার্টআপে কাজ করি। আপনি ডক্টর নাজিফ, ইউ আর ওয়ার্কিং ইন মিনিস্ট্রি অফ হেলথ ইন আলবার্টা,
জি,
সো ইউ আর ওয়ান অফ দ্য এক্সাম্পল, মানে আপনি মানে বাংলাদেশি ডাক্তাররা কতটুকু সাকসেসফুল এখানে, যে আপনি বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশি একজন আইএমজি, আপনি ক্যানাডাতে আসছেন, ক্যানাডাতে আপনি মেইন গভর্নমেন্টের হেলথ সেক্টর আপনি ইউ আর ওয়ার্কিং ভেরি গুড, সো ইউ আর ওয়ান অফ দ্য এক্সাম্পলস, নট অনলি ইউ, আমি যখন আসছি, যেটা আমি কেন বলতে চাচ্ছি যে আমরা যখন আসছি, আমি 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 যেখানে বাসা নিয়েছিলাম, আমার আমার আশেপাশে সবাই বলতো যে না ডাক্তার হইছেন, আপনি কিছু করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না, দেখেন কি করবেন, হ্যাঁ ওকে ফাইন, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের ইয়ে, বাট আই ডিডন্ট লিসেন দেম। আমি আমার টার্গেটে ফোকাস ছিলাম, আমি আমার মানে এখন সিচুয়েশন ইজ ভেরি ডিফারেন্ট, স্টিল আমি বলবো যে এখন ক্যানাডাতে বাংলাদেশি ফিজিশিয়ানস অ্যান্ড ডেন্টিস্ট টরন্ট ক্যানাডা নাম বিপি ট্যাক নামে একটা অর্গানাইজেশন ক্রিয়েট হয়েছে, এবং এই অর্গানাইজেশনে মোর দেন 500 বাংলাদেশি আইএমজি রেজিস্টার্ড, এবং অ্যালং উইথ দেম, অ্যালং উইথ দিস 500 প্লাস রেজিস্টার্ড ডক্টর আইএমজিস, মিনিমাম 60 আইএমজিস দে আর প্র্যাকটিসিং মেডিসিন ইন ডিফারেন্ট প্রভিন্সেস। কেননা তো আপনারা জানেন যে 11টা প্রভিন্স আছে, 60 জন আমাদের আমাদের যারা রেজিস্টার তার চেয়ে আরো বাইরে অনেকে আছে, কিন্তু আমাদের এই অর্গানাইজেশনে আমাদের রেজিস্টার 500 প্লাস রেজিস্টার ডক্টরদের যাদের 60 জনের বেশি ক্যানাডার বিভিন্ন প্রভিন্সে অ্যাজ এ ফ্যামিলি প্র্যাকটিসিং ফ্যামিলি ফিজিশিয়ান অথবা প্র্যাকটিসিং লাইক স্পেশালিস্ট ডক্টর দে প্র্যাকটিসিং। সো ইটস নট মিথ, ইটস রিয়েলিটি, ইটস রিয়েলিটি যে ক্যানাডিয়ান বাংলাদেশে আইএমজিস দে আর ডুইং ওয়েল হিয়ার। সো আপনাদের যদি যারা নিউ কমার আসে বা যারা এখনো আমার পডকাস্ট দেখতে, কেউ যদি বলে না ইটস ইম্পসিবল, ইটস ইটস ভেরি টাফ বাট ইটস নট ইম্পসিবল, ইট ইট জাস্ট নিয়ে ইট নিডস ইয়ার ডেডিকেশন ইয়ার ফোকাস। ক্যানাডিয়ান বাংলাদেশি আইএমজিস অনেক অনেক সেক্টরে কাজ করে এখানে, যেমন আমি রিসার্চ এর কথা বলতে পারি, আমি গভর্নমেন্ট সেক্টরের কথা বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে কার্ডিওভাস্কুলার থেরাপিস্ট হিসাবে, স্লিপ টেকনোলজিস্ট হিসাবে, বিভিন্ন জায়গায় এপিডেমিওলজিস্ট হিসাবে, গ্লোবাল হেলথ সায়েন্টিস্ট হিসাবে, তারপরে নিউট্রিশনিস্ট হিসাবে, দে আর ওয়ার্কিং ভেরি ওয়েল। মানে জবের ব্যাপারে ঈশ্বরের ব্যাপারে আপনাদের টেনশন করার আসলে কোনো কারণ আমি দেখি না, যদি আপনার ফোকাস থাকে। ইট নিডস ইওর ফোকাস, ইট নিডস ইওর ডেডিকেশন, দ্যাটস ইট।
থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল মান্নান ভাইয়া মেনশন করার জন্য এই প্রফেশনস গুলো, এবং ডেফিনেটলি এটা আমাদের,
সরি সরি টু ইন্টারাপ্ট, বাংলাদেশি ডাক্তার মানে আইএমজি তে মানে নট অনলি বাংলাদেশি আইএমজি, সারা ওয়ার্ল্ড এর যারা আইএমজি হু দে মাইগ্রেটেড ইন ক্যানাডা, very is a very big portion they are doing nursing.
Yes.
Nursing is the fantastic job, nursing physicians assistant health administrative health informatics, they are very good professions here.
থ্যাংক ইউ মাহমুদুল মান্নান ভাই। এবং মানে বর্তমানে আসলে এটা যে বাংলাদেশে আমাদের যে ডক্টররা আছে, ক্যানাডা আছে, যাদের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা আছে, এবং এটা তাদের আসলে জানাটা খুব ইম্পর্টেন্ট। যারা অনেকে আছে যে ডিমোটিভেটিং আসলে কথাবার্তা বলে যে তোমরা ডক্টর হয়ে ক্যানাডাতে কিছু করা যায় না, এটা আসলে এক বর্তমান ক্ষেত্রে আসলে মিথ ছাড়া কিছুই না।
এটা মিথ, এটা মিথ প্লাস হচ্ছে, আমি একটু যে সরি টু ইন্টারাপ্ট, আমি বলতে চাইছি যে আমাদের এই যে বিপিটাকে কথা যেটা বললাম, এখানে ফোকাস গ্রুপ আছে কয়েকটা, যারা স্পেসিফিকলি দিস গ্রুপস আর ওয়ার্কিং অন লাইক আপনারা জানেন ক্যানাডাতে যে লাইসেন্স এক্সাম হয় ফর মানে অ্যাজ এ ফর প্র্যাকটিসিং অ্যাজ অ্যাজ এ ফিজিশিয়ান, যে দুইটা লাইসেন্স এক্সাম হয়, প্লাস হচ্ছে আপনার যে ওদেরকে প্রিপারেশনের জন্য আমাদের এই অর্গানাইজেশনের আন্ডারে তিন চারটা ফোকাস গ্রুপ আছে, হু দিস ফোকাস গ্রুপস আর ওয়ার্কিং দোজ পার্টিকুলার ক্যান্ডিডেটস, দোজ হু আর লাইক প্রিপেয়ারিং ফর দ্য রেসিডেন্সি এক্সামস অর সামথিং।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল। আমি তাহলে ভাই একটু কাইন্ডলি এই আপনাদের অর্গানাইজেশনের যে লিঙ্কটা, ওটা কাল একটু কনভারসেশন শেয়ার করে দিব, যদি পটেনশিয়াল কোনো বাংলাদেশের ডক্টর যারা নতুন ইমিগ্রেশন করছেন ক্যানাডাতে বা পড়তে আসেন, তারা যদি এটাতে জানতে,
অবশ্যই অবশ্যই
ডেফিনেটলি
হ্যাপি টু শেয়ার।
হ্যাঁ, তাদের অনেক সুবিধা হবে। তো আমি আসলে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে মানুষজন ক্যানাডায় আসতে চাচ্ছে, বা বিভিন্ন ডক্টররা যে ক্যানাডায় বাংলাদেশে গ্রাজুয়েট সহ অন্য রাজ্যে ক্যানাডায় আসতে চাচ্ছে, আপনার মতে, এবং অনেকে আছে যে তারা বাইরে সেটেল করতে চায়, আমাদের অনেকে স্বপ্ন থাকে যে আমরা দেশের বাইরে সেটেল করব, তো আমার কাছে আপনার কোয়েশ্চেন, আপনার এক্সপিরিয়েন্স থেকে কেন আসলে ক্যানাডা একটা ভালো অপশন সেটেল করার জন্য বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য হতে পারে?
আমি আমার কথাটা বলি, আই লাভ টু লিভ হিয়ার বিকজ আমি এখানে মনে করি ক্যানাডার বিউটি আসলে কি ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি,
আচ্ছা,
ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি। মানে এখানে আপনি একটা লাইফ, একটা মানুষ হিসেবে ভালোভাবে লাইফ লিড করার জন্য যতটুকু নেসেসিটি দরকার, যতটুকু জিনিস আপনার দরকার, সেটা গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট এমন ভাবে এখানে সিস্টেম করা আছে যেটা আপনি পাবেন।
আচ্ছা,
আপনি বাংলাদেশে আপনার, মানে আমি যদি চিন্তা করি যে আমি এখানে যেরকম লাইফ লিড করি, যেরকম আমার, মানে আমার বাচ্চারা যে যে স্কুলে পড়াশোনা করে, বা আমি যে ধরনের নর্মাল লাইফ লিড করি, সেই লাইফটা আমার লিড করার জন্য বাংলাদেশে আমার মিনিমাম 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা দরকার। বাট
আচ্ছা,
10 থেকে 15 লক্ষ টাকা মানে আর্নিং ইন বিবি ইটস নট মানে জোক,
আচ্ছা আচ্ছা,
মানে
রাইট, ইয়া, ফর শিওর,
মানে একেবারে মানে ভালো উপায়ে 10 থেকে 15 লাখ টাকা মাসে আর্ন করাটা ব্যবসা ছাড়া আসলে ইটস নট, মানে ইটস ভেরি হার্ড টু অ্যাচিভ ইট। বাট আমি এখানে নর্মাল একটা লাইফ লিড, মানে নর্মাল একটা জব করে, আমি পড়াশোনা করতেছি, নর্মাল একটা জব করে আই ক্যান লিড দিস লাইফ হ্যাপিলি।
আচ্ছা,
সো দিস দিস মানে এটা এই জন্য আমি বললাম ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি, এবং ইটস ইটস এ প্যারাডাইস ফর চিলড্রেন। আই মাস্ট সে আমার নিজের দুটো বাচ্চা আছে, হাউ দে আর গ্রোয়িং, সো মানে ইটস এ প্যারাডাইস ফর চিলড্রেন। এভরি ফ্যাসিলিটিস হ্যাড, মানে কিছু ফ্লজ আছে যে ওগুলো, এটা এটা ইটস পার্ট অফ সিস্টেম, ওগুলো বাদে ইটস এ প্যারাডাইস ফর চিলড্রেন, স্পেশালি ইটস প্যারাডাইস ফর মাদার, ইটস প্যারাডাইস ফর এভরিওয়ান, বিকজ এখানে ইকুয়ালিটি এক্সিস্ট করে। এখানে একটা মানুষ মানে ভ্যালু হয়, মানে ভ্যালুড হয় তার কাজের মাধ্যমে, তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এখানে কেউ জিজ্ঞেস করবে না আপনার বাবা কি করে বা আপনার বাবা কি করত,
জি,
আপনি এখানে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি আপনার আপনার প্যান্টে ময়লা কেন। এখানে আপনার কাজের ভ্যালুটা হয়, এখানে আপনার এক্সপিরিয়েন্স এর ভ্যালুটা হয়, দ্যাটস হোয়াই আই লাভ।
থ্যাংক ইউ সো মাচ মামুদুর মান ভাই, আমাদের সাথে একটু ভেরি কুইকলি শেয়ার করার জন্য। তো আমাদের আসলে হাতে খুব একটা সময় নেই, আমরা খুবই কুইকলি কিছু কোয়েশ্চেন যেগুলো আমরা পেয়েছি খুব কুইকলি ব্রিফলি আমরা ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে ভাই, আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে এখানে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে যদি কেউ রিসার্চ ফিল্ডে এখানে পড়াশোনা করতে চায় বা অ্যাডমিশন নিতে চায় বা কাজও করতে চায় পরবর্তীতে, তার জন্য কি কোনো পাবলিকেশন থাকা নেসেসারি কিনা?
ইট ডিপেন্ডস, আপনি গ্রাজুয়েট প্রোগ্রামে আপনি যদি মাস্টার্স হন তাহলে ফার্স্টটা তো পাবলিকেশন ইজ নট ম্যান্ডেটরি।
আচ্ছা,
আপনার মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য আপনি, সরি, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি যদি রিসার্চ বেস মাস্টার্স এবং কোর্স বেস মাস্টার্স, কোর্স বেস মাস্টার্স এর জন্য আপনার পাবলিকেশনের দরকার নেই, পাবলিক পাবলিকেশন থাকলে ভালো, এটা নট ম্যান্ডেটরি। বাট আপনি যদি রিসার্চ বেস মাস্টার্স এ করেন তাহলে আপনার ফার্স্ট অথর পাবলিকেশন থাকাটা একেবারে ম্যান্ডেটরি না, বাট থাকলে ভালো। বাট আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আপনি অন্য কোন পাবলিকেশনের সাথে আপনার নামটা আপনি জড়িত। এখানে একটা কথা যে আমাদের হয়তো বা, সরি টু মানে সে, বাংলাদেশ অনেকেরই আছে যে 10 মানে 10-12টা পাবলিকেশন দেখা দেখা যায়, বাট ওরা জানতে চায় তুমি ওই স্পেসিফিক স্টাডিতে কি স্পেসিফিক কাজটা করছো।
আচ্ছা,
তুমি কি ডেটা কালেকশনে ছিলা, তুমি কি ডেটা অ্যানালাইসিস এ ছিলা, তুমি লিটারেচার রিভিউতে ছিলা, কোথায় তুমি তোমার কন্ট্রিবিউশনটা, ওই স্পেসিফিক জায়গাটা তোমাকে মেনশন করতে হবে। আদারওয়াইজ আমি পাবলিকেশন আমার নাম আছে,
হুম হুম
এটা কোনো ভ্যালু কাজ করবে না।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই এক্সপ্লেন করার জন্য। আরেকটা কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম যে আসলে এখানে ক্যানাডাতে মাস্টার্স অ্যাপ্লাই করার জন্য আসলে বাংলাদেশে কি কোনো একটা মাস্টার্স করার পর আবার কোনো সেকেন্ড মাস্টার্স জন্য অ্যাপ্লাই করা এখানে দরকার কিনা, বা কোনো মাস্টার্স করার আগে কোনো দরকার ছিল কিনা?
ইট ডিপেন্ডস অন, ইট ভ্যারিজ অন ইউনিভার্সিটি, মানে
আচ্ছা
ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। কোন ইউনিভার্সিটি সেকেন্ড মাস্টার্স কে অ্যাপ্রিসিয়েট করে,
হুম হুম
কোন কোন ইউনিভার্সিটি সেকেন্ড মাস্টার্স কে মানে অ্যাপ্রিসিয়েট করে না,
হুম
এবং তারা জানতে চায় আপনি একটা সেকেন্ড মাস্টার্স কোর্স, আপনি সেকেন্ড মাস্টার্স কেন করবেন। আপনার এসওপি তে ওটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে আপনি চাচ্ছেন যে আপনি সেকেন্ড মাস্টার্স করবেন এই কারণে, বাট ইট শুডেন্ট বি রিলেটেড উইথ ইউর ইমিগ্রেশন। আপনি এসওপি তে এটা বলা যাবে না যে আমি ক্যানাডাতে আসার জন্য আমি সেকেন্ড মাস্টার্স করতে চাই। নো,
রাইট
আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন, এবং আপনি কেন কোন কারণে আপনি সেকেন্ড মাস্টার্স করবেন, তাহলেই ওটা তখন কাজে আসবে। আদারওয়াইজ সেকেন্ড মাস্টার্স কে ওরা অ্যাপ্রিসিয়েট করে না। একই 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 সাবজেক্ট, যেমন আপনি আপনি মাস্টার্স করছেন, আপনি আবারও বললেন এপিডেমিওলজিতে মাস্টার্স করব, তখনই কোশ্চেন আসবে তোমার তো এপিডেমিওলজিতে মাস্টার্স করা আছে, তুমি হোয়াই আবার এপিডেমিওলজিতে কেন অ্যাপ্লাই করতেছো?
রাইট রাইট কমপ্লিটলি ট্রু। থ্যাংক ইউ হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন আমরা পাই অনেক সময় যে আসলে থিসিস বেসড এবং কোর্স বেসড মাস্টার্স আসলে সুবিধা অসুবিধা কি? আমি জানি যে এটা আসলে অনেক ইলাবোরেট একটা অ্যান্সার বা অনেক ইলাবোরেট একটা টপিক ডিসকাশন, বাট আপনি যদি আপনার পার্সপেক্টিভটা একটু
না
শেয়ার।
না না অবশ্যই অবশ্যই, এখানে দুইটা দুইটা বেসিক ডিফারেন্স। একটা হচ্ছে কোর্স রিকোয়ারমেন্টস, কোর্স কি কি মানে মাস্টার্স গুলো, মাস্টার্স টাতে কোর্স বেসড একরকম কোর্স রিকোয়ারমেন্টস, আর থিসিস বেসড বা রিসার্চ বেসড আর একরকম কোর্স রিকোয়ারমেন্টস। প্লাস হচ্ছে আফটার মাস্টার্স, যেমন আমি এখন রিসার্চ বেসড এ আছি, আমি আমার মাস্টার্স এর পরে আমি কোন কোন জব সেক্টরে আমার আমি মানে আমি আমার ফিউচার আমি মানে গ্রো করতে পারবো, আর প্রফেশনাল যারা মাস্টার্স করে তাদের জন্য অপশনস কি কি। তো যারা প্রফেশনাল মাস্টার্স করে তাদের তাদের ফোকাস মাস্টার্সটা বা প্রফেশনাল মাস্টার্স গুলা মেইনলি কোর্স বেসড হয় এবং প্রজেক্ট ভেরি মিনিমাল প্রজেক্ট বেসড হয়, যে সব প্রজেক্টে তাদের প্রফেশন নেক্সট প্রফেশনের জন্য তাদেরকে প্রিপেয়ার করে, এবং কোর্স গুলোই ওরকম সাজানো থাকে যে প্রফেশনে তাদের নেক্সট মানে ফিউচার প্রফেশনে যেগুলো কাজে লাগবে, কিছু এক্সপার্টিস গ্রো করবে। বাট রিসার্চ বেস মাস্টার্স এ আপনার রিসার্চ এক্সপার্টিস গ্রো করে,
আচ্ছা
প্লাস অ্যালং উইথ দিস কিছু প্রফেশনাল এক্সপিরিয়েন্স এক্সপার্টিস ও গ্রো করে, যেটা পরবর্তীতে যেমন আমার যখন মাস্টার্স শেষ হবে আমি তখন চিন্তা করব যে আমি কি ফার্দার একাডেমিয়াতে মানে আমি পিএইচডির জন্য এনরোল করব, না আমি ওখান থেকে আমি ইন্ডাস্ট্রিতে চলে যাব, না আমি ওখান থেকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জয়েন করব, না আমি ওখান থেকে সরকার মানে গভর্নমেন্ট জবে জয়েন করব। সো ইটস টোটালি ডিপেন্ডস অন দ্য ক্যান্ডিডেট,
আচ্ছা
হাউ হি অর শি মানে ফোকাস অন দ্যাট। সো এটা পার্সপেক্টিভ দুইটা দুই ধরনের, এটার আউটকাম দুই ধরনের, এটার রিকোয়ারমেন্টস দুই ধরনের।
আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়ার শেয়ার করার জন্য। এই থিসিস এবং কোর্স বেসড প্রোগ্রামের যে ডিফারেন্সটা খুবই সুন্দর এবং শর্ট করে। তো আমি আসলে আমাদের শেষ যে প্রশ্নটা আজকে চাচ্ছিলাম আপনাকে করতে, এবং এটা আসলে খুবই বার্নিং একটা জিনিস, যেমন অনেক ট্রেন্ডটা দেখা যাচ্ছে বর্তমানে যে ভিজিট ভিসা আসলে অনেকে ক্যানাডাতে আসছে, ক্যানাডাতে এসে ফার্দার অপরচুনিটিস এক্সপ্লোর করছে। তো আসলে যারা ভিজিট ভিসা ক্যানাডাতে আসছে এসে যে অপরচুনিটিস এক্সপ্লোর করছে, তাদেরকে আসলে ক্যানাডিয়ান মেইন স্ট্রিমলাইন সিস্টেমে ঢোকার অপরচুনিটিস গুলো আসলে কেমন আপনার মনে হয়?
মানে আমি বলবো যে ডোন ডু দিস রং স্টেপ।
আচ্ছা
আসলে ভিজিট ভিসা ক্যানাডাতে ক্যানাডা গভর্নমেন্ট শুধুমাত্র একটা স্পেসিফিক রিজনে দিয়েছে, এটাকে এক্সপ্লয়েট করার কোনো দরকার নাই, এবং যারা এক্সপ্লয়েট করতে যাচ্ছে আমি মনে করি একজন মেডিকেল গ্রাজুয়েট হিসেবে বা একজন মানে একজন এডুকেটেড মানুষ হিসেবে ডোন্ট ডু দিস, মানে এটা এটা আউটকাম খুব মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ইজ নট গুড। এখানে আপনার সময়, টাকা, ফ্যামিলি, এভরিথিং মানে স্যাক্রিফাইস হইতে পারে যে কোনো মুহূর্তে। সো don't do this. I appreciate to ask this question, Dr. Nazif, Karan, it's a burning question now. যে আমি ভিজিট ভিসা যাব, মানে স্টুডেন্ট মানে স্টুডেন্ট ভিসা থেকে আমি আমি ভিজিট ভিসাকে স্টুডেন্ট কনভার্ট করতে পারবো কিনা? আপনি পারবেন, চান্সেস খুবই কম। এবং আমি আপনাকে বলতে চাই যে আপনারা সব মনে করি সবাই জানেন যে জানুয়ারি মাসের 22-23 তারিখের দিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর একটা ক্যাপ বসানো হয়েছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট। সো আমি মনে করি এই ক্যাপটা এটা একটা ইজ এ ফার্স্ট স্টেপ, আস্তে 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 এটার আরো গ্র্যাজুয়ালি কিছু ডিসিশন আসবে যেটা আসলে এফেক্ট করবে। এবং আমি মনে করি এই ক্যাপটা বসানো বসাতে এখন যে মাস্টার্স প্রোগ্রাম গুলো আছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে এটার উপরে প্রচন্ড প্রেশার পড়বে, কারণ মাস্টার্স একমাত্র মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আপনার জব স্পাউসের মানে স্পাউসদের ফুল টাইম ওয়ার্ক পারমিট দিবে নতুন সিস্টেম অনুযায়ী, যেটা আগে যে কোনো প্রোগ্রামে ছিল। সো এখন মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আপনাদের অ্যাপ্লিকেন্স বেশি হবে, কম্পিটিশন অনেক বেশি হবে, অনেক হাই হবে। সো ওইখানে আপনারা ট্রাই করেন এন্ড ডোন্ট drag yourself into the visit visa trap. I believe korbo, I bolte chai je Canada immigration, Canada study is very very transparent, is very transparent.
Ji
apni just google karen, apni Facebook dekhen, apni Instagram reel dekhen, apni social media te eto active, but apni just apni ki information gulo dicche ওই জিনিসগুলো আপনি মানে ক্লারিফাই করেন, মানে আপনি দেখেন যে এগুলো সত্যি কিনা। প্রত্যেকটা ক্যানাডা ইউনিভার্সিটির প্রত্যেকটা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, ক্যানাডা গভর্নমেন্টের প্রত্যেকটা সিস্টেম ইজ ভেরি ট্রান্সপারেন্ট, ইজ ভেরি ইলাবোরেটিভ ভাবে ক্যানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে দেওয়া আছে। সার্চ দিস, ডু দিস, ডু ইউর রিসার্চ, ডু ইউর ওন রিসার্চ, দ্যাটস ইট।
থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল মান্নান ভাইয়া আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি খুবই ব্যস্ত একজন, ব্যস্ত আছেন বিভিন্ন কাজ নিয়ে, বাট তার মধ্যে আপনি এই পডকাস্টের জন্য আপনার মূল্যবান কিছু সময় দিয়েছেন, সেটার জন্য আমি আপনার কাছে থ্যাংক ইউ সো মাচ। তো আবারও কথা হবে আপনার সাথে ভাইয়া, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা আপনারা শুনছিলেন দ্য ডক্টর পডকাস্টের প্রথম এপিসোড আনলকিং ক্যানাডিয়ান ড্রিমস, বাংলাদেশি বিভিন্ন ডক্টরের জন্য ক্যানাডাতে হায়ার স্টাডিজ এবং অন্যান্য কাজের সুযোগ সুবিধা নিয়ে কথা বলছিলাম ডক্টর মাহমুদুল মান্নানের সাথে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পডকাস্টে শোনার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।